اسلامی جیبان اسلامی جیبان اسلامی جیبان اسلامی جیبان
الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ الصلاة والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ پیو پی اسلامی بیرا ایبوں مدنی چینل دوش سروتا الحمدللہ عز و جل مدنی چینل بانگلار انشتان اسلامی جیبون نیے اپنا در شاتے امرا آرو ایک بار شریک ہوئی چا اپنا در شاتے ایبوں الحمدللہ আমাদের এই অনুষ্ঠান ইসলামের জীবন এর সাথে আপনারা যারা স্ক্রিনের সামনে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদেরকে জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দর্শকশ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার আগে আসুন আমরা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী দামত বরকাতুহুল আলিয়া তিনি বিভিন্ন রিসালার মধ্যে দরুদ শরীফ পাঠ করা ফজিলত সম্পর্কিত বিভিন্ন হাদিস শরীফ নকল করেন। তার মধ্যে একটি দরুদ শরীফ ফজিলত এরকম রয়েছে যে প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে ওই দরুদ শরীফ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। এবং আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন ওই দরুদ শরীফ পাঠকারী ব্যক্তির জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করি। সুবহানাল্লাহ। আরো বলা হচ্ছে কিতাবে রয়েছে মাগফিরাতের দোয়া করে থাকে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা কতই না সৌভাগ্যবান যারা প্রতিনিয়ত দরুদ শরীফ পাঠ করাতে নিজের জবানকে ব্যস্ত রাখে। ইনশাআল্লাহ এর দ্বারা আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দর্শিত প্রেরণ হচ্ছে এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য নসিব করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী বেহরা এবং মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এই মাদানের চ্যানেল বাংলার অনুষ্ঠান ইসলামী জীবন এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ প্রতিদিন ইসলামী জীবন একজন বান্দা তার এই যে জীবনটা ইসলামের শরীয়সম্মত অনুযায়ী কীভাবে সে অতিবাহিত করবে এই ব্যাপারে বিভিন্ন বিষয় নিয়ে আমরা একদিনে একটা অনুষ্ঠানের মধ্যে আলোচনা করে থাকি এবং আলহামদুলিল্লাহ সেই বিষয়টা সম্পর্কে বিভিন্ন অজানা কিছু জানার জন্য আমরা আমাদের মুবাল্লিগা দাওয়াত ইসলামীদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি। সে শুভতা আলহামদুলিল্লাহ আজকে আমাদের পাশে আমাদের রুকন ভাই রয়েছেন, মাশাআল্লাহ। আপনাকে অনুষ্ঠান পক্ষ থেকে শুভেচ্ছা জানছি রুকন ভাই, এবং মাশাআল্লাহ আমাদের সাথে আমাদের লিয়াকত ভাই এসেছেন, মাশাআল্লাহ আমাদের সম্মানিত হোস্টবৃন্দ, আল্লাহ তালা আপনাকে কবুল করুক। লিয়াকত আপনাকে শুভেচ্ছা জানছি আমাদের অনুষ্ঠান পক্ষ থেকে। আমাদের চেনা দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই অনুষ্ঠান ইসলামী জীবন তো এটার মধ্যে এক একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সে সুবাদে আজকে আমরা যে বিষয়টা নিয়েছি সে বিষয়টা হচ্ছে যে বর্তমান সমাজে পর্দার গুরুত্ব সম্পর্কিত নিয়ে, পর্দা এটা কার জন্য ফরজ করা হয়েছে এবং কতটুকু ফরজ করা হয়েছে এবং পর্দা সম্পর্কে আরও বিভিন্ন আলা মাসাইল ইনশাআল্লাহ আমরা আজকে অনুষ্ঠানের মধ্যে জানার আমাদের সৌভাগ্য নসিব করবো, এ হবে আল্লাহ তাআলার দয়া ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা আসুন আমরা প্রথমত আজকে যেই বিষয় বর্তমান সমাজে পর্দার গুরুত্ব সম্পর্কিত নিয়ে, তো সে সম্পর্কে আমাদের মুবাল্লিগা দাওয়াত ইসলামী রুকন ভাই থেকে আমরা প্রথমত মাদানীপুর শ্রবণ করিনি। জি রুকন ভাই, আজকে আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানের বিষয় নিয়েছি বর্তমান সমাজে পর্দার গুরুত্ব সম্পর্কিত নিয়ে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলার দয়া মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে মাদানী চ্যানেলের ইসলামী জিন্দেগি অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম যেটাকে মহিলাদের জন্য ফরজ করে দিয়েছে পর্দার বিষয় এ ব্যাপারে আলোচনা করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা আজকের আলোচনা থেকে ইনশাআল্লাহ তাআলা আমাদের বর্তমান সময়ে যাব এবং ইসলাম যে পর্দার ব্যাপারে কী কী হুকুম আহকাম বিভিন্ন যে মশালাগুলো রয়েছে পর্দার ব্যাপারে ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে জানার চেষ্টা করবো। আসলে দেখেন আল্লাহ তাআলা এর মধ্যে একটা পুরুষ এবং একটা মহিলা দুই জাতের করে সৃষ্টি করেছেন। তো মহিলাদের জন্য পর্দা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়।
আচ্ছা
দেখেন ইসলাম আলহামদুলিল্লাহ যা কিছু দিয়েছে এগুলা মানব জাতির কল্যাণের জন্য দিয়েছে। ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম আলহামদুলিল্লাহ। এখানে এ টু জেড টপ টু বটম কি কি একজন মানুষের করতে হবে, কীরকম দুনিয়াদারি হওয়া উচিত, কীরকম আচার ব্যবহার চাল চলন চলাফেরা হওয়া উচিত, এগুলো আলহামদুলিল্লাহ ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে।
এবং এটাও রূপন ভাই যেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে, এটা শুধু আখিরাতের ফায়দা না, বরঞ্চ দুনিয়া আখিরাতের উভয় দিকের ফায়দার জন্য সব বিষয়।
অবশ্যই ইসলাম যা কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ এর মাঝে দুনিয়াবী ফায়দা তো রয়েছে, দুনিয়াবী উপকারিতা রয়েছে, সাথে সাথে আখিরাতের ফায়দাও রয়েছে। আমরা যদি আলহামদুলিল্লাহ ইসলামী শরিয়ত মোতাবেক আমাদের আমাদের যে দৈনন্দিন জীবন যেটা লাইফ স্টাইল রয়েছে এগুলাকে যদি আমরা পুরুষ যারা রয়েছি ইসলাম যেভাবে বলে পুরুষ যেভাবে চলার কথা ইসলামী শরীয়তের মধ্যে বলা হয়েছে এবং মহিলা ইসলামী বোন যারা রয়েছেন ইনাদের চলার ব্যাপারে ইসলাম যেভাবে দিক নির্দেশনা গাইডলাইন দিয়েছে এভাবে যদি চলাফেরা করা হয় ইনশাআল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেও কল্যাণ হবে ইনশাআল্লাহ, আখিরাতের মধ্যেও এর কল্যাণ পাওয়া যাবে।
রুকন ভাই আপনি খুব সুন্দর আমাদেরকে সংক্ষিপ্ত আকারে পর্দার গুরুত্ব সম্পর্কিত বললেন। তো শ্রোতা আলহামদুলিল্লাহ রুকন ভাই থেকে তো আমরা শ্রবণ করলাম সংক্ষিপ্ত আকারে পর্দার গুরুত্ব সম্পর্কিত, আসলে আমরা এখন আমাদের লিয়াকতদের থেকে পর্দার গুরুত্ব সম্পর্কিত মাদানীপুর শ্রবণ করলাম। জি লিয়াকতদের
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যেহেতু যে বিষয়টি নেওয়া হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পর্দা। পর্দা শব্দটা শুনলে হয়তো অনেকে মনে করে যে মহিলারা পর্দা করবে, কিন্তু আসলে ঠিক তা নয়। ইসলাম পুরুষদের জন্য পর্দার হুকুম দিয়েছে, মহিলাদের জন্য পর্দার হুকুম দিয়েছে যারা ইসলামী বোন রয়েছে।
জি
এখন কাউসার ভাই এটা আসলে আমাদের ইলমের অভাব যার কারণে আমরা ইসলামী শরিয়ত মোতাবেক চলতে পারি না বা চলতে চাই না, দুইটা কথা, একটা হচ্ছে চলতে পারি না, একটা হচ্ছে চলতে চাই না। আচ্ছা চলতে চাই না কারা, যারা শরীয়তের হুকুম জানে কিন্তু দুনিয়াবী আপনার কি বলে এটাকে দুনিয়াবী যে আপনার সৌন্দর্য রয়েছে বা শয়তানের চাকচিক্য, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, তো দুনিয়ার যে চাকচিক্য রয়েছে এটাতে পড়ে সে ওইটাকে নিজের মধ্যে গ্রহণ করতে পারে না, কোনটাকে ইসলামী শরীয়তকে সেটাকে গ্রহণ করতে চায় না। আবার যারা মানে করে না সেটা হচ্ছে না জানার কারণে, ইলমের অভাবের কারণে তারা হয়তোবা শরীয়তের আহকাম হুকুম এটা জানে না। আসলে জানতে হবে,
দল রয়েছে যারা জানে যে পর্দা এটা করা জরুরি, আমার
জরুরি, অবশ্যই জরুরি,
এটা আহকাম সম্পর্কে সে জানে,
জানে,
জানার পরেও সে করে না,
সে করে না কেননা ওই যে বলবে মানুষ আমি ব্যাকডেটেড হয়ে গিয়েছি পর্দা করলে, এটা না তো। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে ইলমের অভাব, তো আমি যেটা বললাম ইলমের অভাব, আপনি দেখবেন ইলম কোত্থেকে অর্জন করবেন, অবশ্যই আমাকে যদি কোনো ইসলামী শরীয়ত জানতে হয় তাহলে নিশ্চয়ই আমাকে কোনো আলেমদিনের কাছে যেতে হবে, আন্ডারস্টুড। এখন দেখুন আপনি তো যখন আপনার অসুস্থতা হবে তখন তো আপনি কোনো ইঞ্জিনিয়ারের কাছে যাবেন না,
অবশ্যই
অবশ্যই আপনি একটা ডাক্তারের কাছে যাবেন, বা কোনো ঘর নির্মাণ করছেন এটা স্ট্রাকচারের জন্য তো আপনি কোনো আপনি মুচিওয়ালার কাছে যাবেন না, অবশ্যই একটা ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, জুতা সেলাইয়ের জন্য তো আপনি কোনো কি বলে এটাকে মুদির দোকানে যাবেন না, অবশ্যই মুচিওয়ালার কাছেই যাবেন। ঠিক তেমনি আপনাকে ইলমের শরীয়ত অর্থাৎ ইলম অর্জন করতে হলে অবশ্যই কোনো একটা আলিমি দিনের কাছে যেতে হবে। আচ্ছা তো প্রথম কথা হচ্ছে যে পর্দার আহকাম আছে এটাও একটা শরীয়তের হুকুম।
আচ্ছা আপনি নিকটে যে বিষয়টা বলেছেন না, আমি ইলমে দিন জানার জন্য দিন ইসলামিক জ্ঞান জানার জন্য আমার তো অবশ্যই একজন আলিমে দিন মুফতির কাছে যেতে হবে, তো এই বিষয়টা যদি দেখা যায় এটাও যে আজকে যারা পর্দা করে না হয়তো বা পর্দা করলেও শরীয় সম্মতভাবে সে পর্দা করে না, সেটা ইসলামী ভাই হোক সেটা ইসলামী বোন হোক, দেখা যায় কি তারা যখন তাদেরকে জিজ্ঞাসা করে আপনি কেন করছেন না, তখন সে বলে কি আমি অমুক থেকে শুনেছি যে পর্দা এভাবে পুরাপুরি পর্দা করতে হয় না, তো দেখা যায় সে অমুক ব্যক্তি থেকে শোনাটা নিয়ে সে শরীয় সম্মতভাবে পুরাপুরি পর্দাটা করছে না।
কারণ অমুকটা কে, অমুকটা কি আলিমে দিন নাকি দুনিয়াদার সেটা আমরা চিন্তা করতে হবে। জি এখন আমাকে তো ইসলাম বলে দিয়েছে না যে তুমি শরীয়তের রেহনুমা পেতে হলে অবশ্যই কোনো আলিমে দিন কোনো মুফতি ইসলামের কাছে যাও।
জি জি
ঠিক আছে না রকম ভাই,
জি অবশ্যই কোনো ব্যক্তি তো আমার দলিল হতে পারে,
দলিল হতে পারে,
আমি কোনো ব্যক্তিকে ফলো করে তো আমার জীবন আচরণ এটা অতিবাহিত
করা যাবে, অবশ্যই কোনো ব্যক্তিকে ফলো করা যাবে তিনি যদি পুরোপুরি পুরোপুরি শরীয়তের পাবন্দ হয়ে থাকে,
আমরা তাকে মডেল বানাবো আল্লাহ তাআলা কোরআনে পাকের যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে কি তোমাদের জন্য
উত্তম আদর্শ,
উত্তম আদর্শ।
আমাদেরকে কল শুনিয়ে দিন ইনশাআল্লাহ।
মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইসলামী জিন্দেগী, আজকের বিষয় হচ্ছে বর্তমান সমাজে পর্দার গুরুত্ব। তো আমাদের ইসলামী সমাজ বিশেষ করে নারীরা পর্দা থেকে অনেক অনেক দূরে সরে গিয়েছে, তো মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের সমাজের মধ্যে পর্দা সম্পর্কিত ইলমে দিন মাদানী ফুল মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য মাদানী চ্যানেলকে অনেক 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 মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে দিন দিন উন্নতি দান করুক।
আমিন 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 মাশা আল্লাহ। আপনার কল আল্লাহ তালা আপনাকে বরকত নসিব করুক। মাশাআল্লাহ আপনারা আমাদের অনুষ্ঠানে কল এস এম এস করে আমাদের অনুষ্ঠানের সৌন্দর্যকে বৃদ্ধি করছেন, আপনাদের সুক্রিয়া জ্ঞাপন করছি। দর্শকতা অনেকে আমাদেরকে এস এম এসও করছেন। মাশাআল্লাহ ইসলামী ভাই আর নাম লিখেছেন নেওয়াজ শরীফ চট্টগ্রাম থেকে আমাদেরকে এস এম এস করেছেন। তিনি লিখেছেন, আমার প্রশ্ন, ইসলামী পর্দার বিধান কি শুধু ইসলামী বন্ধুদের জন্য? পুরুষদের পর্দার ব্যাপারে ইসলামী শরীয়তে কি বলা হয়েছে? ইনশাআল্লাহ আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, অবশ্যই আপনার এই প্রশ্ন উত্তর আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে অংশ বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। রুকন ভাই আপনার কাছে আসবো, পর্দা যে বিষয়টা রয়েছে,
জি,
একজন ইসলামী বোন অর্থাৎ একজন যেটা মেয়ে বলা যায় এবং মহিলা এবং একজন পুরুষের জন্য,
জি,
কত বয়স থেকে তার পর্দাটা তার উপর মানে জরুরত হয়ে যায় বা কিরকম বিধান এরকম?
ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদিন মিল্লাত আলা হযরত ইমাম আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনার ফতোয়া রজবিয়া শরীফের মধ্যে ইনি এই মাসালাটা এভাবে লিখেছেন,
জি,
যে যেদিন থেকে কোনো একজন ছেলে,
জি,
যেদিন থেকে সে বালেক হবে ওই দিন থেকে তারপর শরীয়তের বিবিধ আহকাম হুকুম আহকাম যেগুলো রয়েছে শরীয়তের বিভিন্ন আলা মাসাইল, সেদিন থেকে তারপর নামাজ পড়া ফরজ, রমজান শরীফ হলে সেদিন থেকে তার উপর রোজা রাখা ফরজ, অর্থাৎ মোট কথা শরীয়তের বিধি বিধান যেগুলো রয়েছে যেদিন থেকে একজন ছেলে বালেক হয় সেদিনই তার উপর শরীয়তের হুকুম আহকামগুলো বর্তায়, এবং যেদিন থেকে একজন মেয়ে বালেগা হয় সেদিন থেকে তার উপর শরীয়তের মাসআলা মাসাইলগুলো ওই দিন থেকে বর্তাবে। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়া রজবিয়া শরীফের মধ্যে উদ্ধৃত করেন যে সাধারণত ছেলেরা 12 বছর বয়সের মধ্যে বালেক হয় আর মেয়েরা সাধারণত 9 বছর বয়সের মধ্যে বালেগা হয়। যদি এটার মধ্যে কিছু কম বেশ হতে পারে, অনেকে বয়সের 15 বছরের মধ্যে হতে পারে, তো এটার কিছু সুনির্দিষ্ট কিছু
আপনার
সিমটম রয়েছে, লক্ষণ সমূহ রয়েছে। এই লক্ষণ সমূহ যদি দেখা যায় যেদিনই প্রথম দেখা যাবে সেদিনই সেই ছেলে বালেক হবে বা সেই মহিলা মেয়েটা বালেগা হবে, আর যেদিনই সে বালেক বা বালেগা হবে ওই দিন থেকে শরীয়তের যাবতীয় হুকুম আহকাম তারকে অবশ্যই অবশ্যই ওই দিন থেকে তাকে বাস্তবায়ন করতে।
আচ্ছা রকম ভাই, এক্ষেত্রে একটা পুরুষের ক্ষেত্রে কতটুকু মানে তার পর্দা করা তার শরীরের কতটুকু মানে পর্দা করার ব্যাপারে
ইসলামী বিধানের মধ্যে ইসলামী পোশাক যেটা রয়েছে সেটা হচ্ছে পুরুষের ব্যাপারে বর্ণিত হচ্ছে পুরুষের নাভি হতে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত।
আচ্ছা, হাঁটুর নিচ পর্যন্ত?
হাঁটুর নিচ পর্যন্ত,
হাঁটুর উপরে না?
উপরে না, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই অংশটাকে ঢেকে রাখা ফরজ,
ফরজ বলা হয়েছে,
ফরজ বলা হয়েছে। যদি এই অংশটা খোলা থাকে তাহলে গুনাহগার হবে, এবং যদি খোলা রেখে নামাজ আদায় করে তাহলে তার নামাজ হবে না, কারণ নামাজের যে 13টা শর্ত এবং ফরজ সমূহ রয়েছে, ভিতর বাহিরের মোট 13টা যে শর্ত এবং ফরজ সমূহ রয়েছে এর মধ্যে একটা শর্ত হচ্ছে কি সতর ডাকা,
সতর ডাকা।
তো এই সতর নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই অংশটা যদি নামাজের মধ্যে ঢাকা না থাকে তাহলে সেই নামাজ হবে না। তো এই ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত,
আপনি যে বিষয়টা বলেছেন হাঁটু থেকে আপনার নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আচ্ছা লেখা তো আপনার কাছে আসবে এই বিষয়ে, বর্তমান সমাজে আজকে আমাদের বিষয় হচ্ছে কি বর্তমান সমাজে পর্দার গুরুত্ব নিয়ে, কিন্তু আজকে দেখা যায় অনেক নজওয়ান বা এমন রয়েছে, এমন অনেক ইয়ং জেনারেশন রয়েছে যে হাঁটুর উপরে আপনার মানে কিছু প্যান্ট পরে থাকে, এটা স্টাইল নামে এই ধরনের কাজটা করে, তো এই বিষয়ে আপনি কি বলবেন?
এটা হচ্ছে আসলে যেটা মেইন ফ্যাক্ট সেটা হচ্ছে যে আপনার সাহচর্য,
আচ্ছা
আপনি কার সাথে উঠা বসা করছেন, আপনার বসা উঠা বসা যদি কোনো নেককারের সাথে হয় দিনদারের সাথে হয় তাহলে অবশ্যই আপনি দিনদারিত্বকে প্রাধান্য দিবেন, আপনার সাহচর্য বা আপনার উঠা বসা আড্ডা এগুলো যদি কোনো আপনার দুনিয়াদারের সাথে হয় তাহলে আপনিও তাকে ফলো করার চেষ্টা করবেন। বেশক দেখেন আমরা আজকে তিনজন এখানে পুরুষ বসে আছি, হয়তো আমাদের চ্যানেল দর্শকবৃন্দ আমাদেরকে দেখছে,
জি,
যেখানে আমরা আগে বলছি না সেটা খারাপ, শার্ট প্যান্ট পরাটাও খারাপ নয়, কিন্তু আলহামদুলিল্লাহ আজবাজের আমরা একটা সংগঠনের মধ্যে আছি বিদায়, আমরা নেক লোকদের আলহামদুলিল্লাহ
সুন্দর
মানাদের সঙ্গ সঙ্গে আমরা সঙ্গটাকে আমরা গ্রহণ করেছি বিদায়, আজকে হয়তো বা আমরা পাঞ্জাবি জুব্বা এগুলো পড়ছি, টুপি এগুলো পড়ছি, কিন্তু যেখানে আমাদের এগুলোর কোনো খেয়ালই ছিল না। তো আসলে কাউসার ভাই, এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট, যেটা সেটা হচ্ছে আপনার সাথে কার উঠা বসা। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সাথে দুনিয়াদারদের উঠা বসা হলে আজকাল দুনিয়াদার সেগুলো মুসলমান হোক যেই হোক, আজকাল দুনিয়াদার ফলো করে আপনার ওয়েস্টার্ন কালচারকে বেশি। ওয়েস্টার্ন কালচার ওরা পশ্চিমা সংস্কৃতিকে বেশি ফলো করতে গিয়ে ওরা অমুসলিমদের যেটা কালচার আছে সেটাকে গ্রহণ করে নেয় নিজের মধ্যে, যার কারণে আপনি দেখবেন সে পোশাক তো পরেছে, পোশাকের মাঝখানে ফাটা থাকে।
আল্লাহ,
তো এটা
এটাকে কিন্তু খারাপ মানে তার গরিব হালত
এটা নয়,
এটা নয়, সেটাকে কি,
জি জি, এটা হচ্ছে সে ওই ফ্যাশন পূজারী যাকে বলা হয়, অর্থাৎ অমুসলিমদের ফ্যাশনকে গ্রহণ করতে গিয়ে সে ওই জিনিসগুলো। অর্থাৎ আপনি
এটাও দেখতে পাচ্ছেন, যেটা আমরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি আজকের জন্য, তো আজকে আমাদের অনুষ্ঠানের এই বিষয়টা নেওয়ার কারণ দেখেন, তার পুরো শরীরে প্যান্টটা রয়েছে, কিন্তু যে জায়গায় ইসলামে বোঝা আমরা কি
ফরজ থাকতে হবে,
যেটা আপনার জন্য শত ডাকা ফরজ রয়েছে, ওই জায়গার মধ্যে কি ফুটো রয়েছে, মানে ওই জায়গার মধ্যে কোনো প্যান্টের কাপড় চোপড়ে নেই, পুরোটা সতর দেখা যাচ্ছে তার। তাহলে যেটা আপনার ফরজ বলা হয়েছে, তাহলে আমি আজকে ইসলামের এই ফরজটা তরক করছি, যেটা হারাম বলা হয়েছে ইসলামের,
জি জি,
আর হারাম গুণা এটা একজন বান্দা যতক্ষণ পর্যন্ত সে তওবা করবে না ততক্ষণ পর্যন্ত তার সেই গুণাটা মাফ হবে না।
আচ্ছা দেখুন না আপনি রোকন ভাই, আজকাল আমাদের সমাজে দেখা যায় মানে এটা হয়তো আমরা মানে খুবই ইজি ভাবে নিই যে আমাদের ছেলে, আমরা যারা ইসলামী ভাই রয়েছে বা আমাদের এলাকায় পাড়া মহল্লায় যে সকল আমাদের বন্ধু বান্ধব রয়েছে, এমনও রয়েছে যে তারা শুধু ট্রাউজার, যেটাকে বলা হয় আমাদের দেশে ট্রাউজার পরেই মানে অনেক সময় তারা চলাফেরা করে, মানে শরীরের মধ্যেও কোনো ইয়া থাকে না, আপনার কোনো গেঞ্জি থাকে না, কাপড় থাকে না। তো এটার মধ্যে দেখেন অনেকে হয়তো বা এটাকে বলতে পারে যে ভাই এটাতে খারাপ কি, এটা তো ও প্যান্ট পরেছে, ওর যতটুকু ঢাকার কথা ওর তো কি বলো এটা লজ্জাস্থান তো ঢাকা আছে। কিন্তু আমি এমন বলবো যে আমাদের দেশে এমন এমনও কিছু পোশাক আছে যে পোশাক পরলে আপনার লজ্জাস্থানটাও আপনার প্রকাশ পায়। তো এটার দিকে আমাদের লক্ষ্য করা উচিত। একে তো আচ্ছা, একটা হচ্ছে যে বেপর্দা হওয়ার ক্ষতিসমূহ কি, বেপর্দা হওয়ার ক্ষতিসমূহ হচ্ছে যে বেপর্দা হচ্ছে তার দুনিয়া আখিরাতের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, এবং ওর কারণে অপর মুসলমানেরও বদনিগাহি যেটাকে হয় অর্থাৎ কুদৃষ্টি হওয়ার সম্ভাবনা অধিকাংশ রয়েছে।
দেখেন এখানে আপনি যে বিষয়টা বলেছেন, এখন সেই এখন পর্দা তো এক তো আমি একটা বিষয় কাজ তুলে, সেটা হচ্ছে পর্দা কি শুধু আমরা বাইরে করব, ঘরে কি পর্দা করা উচিত নয়?
অবশ্যই করা উচিত,
মানে নিজের মা বাবার সাথে, নিজের আত্মীয়স্বজন ঘরের মধ্যে যারা আছে।
এটা আমরা কিতাবের মধ্যে পড়েছি যে যার হায়া বেশি তার ইমানের কি বলে এটাকে, ইমানের শক্তি বেশি,
মানে শক্তি বেশি।
আমরা যদি দেখি, আমরা কিতাবের মধ্যেও পড়েছি হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হায়া কেমন ছিল, ওনার হায়া মানে এটা বর্ণনা করার মতো,
জিনার রুশুলের মাসের মধ্যে সবচেয়ে বেশি হায়া,
আল্লাহু আকবার, আল্লাহ,
জিনার একটা উপাধিও ছিল এরকম লজ্জাশীলতা নেই,
জি জি। তো এখন এটা বলা হচ্ছে যে যার ইমানি শক্তি কম তার হায়াও কম, অর্থাৎ এটা বুঝতে হবে যার মধ্যে হায়া কমতে থাকবে না, এটা তাকে অনুধাবন করতে হবে তার হয়তো বা ইমানি শক্তি কমে যাচ্ছে,
এটা লক্ষ্য করা উচিত। এভাবেও বর্ণিত হচ্ছে যে ইমান যেভাবে একজন মানুষকে কুফরি করা,
আল্লাহ,
জি, ইমান যেভাবে একজন মানুষকে কুফরি করা থেকে বাঁচায়,
আচ্ছা,
ঠিক তেমনি হায়া এটা মানুষকে আল্লাহ তাআলার নাফরমানি করা, আর যার যত বেশি হায়া তার ইমান তত বেশি পাকাপোক্ত।
আচ্ছা আসলে
আপনি দেখবেন,
আপনি যেটা বলছেন না যে ফ্যামিলি মেম্বারদের সামনেও কি হায়া করতে হবে কিনা, অবশ্যই করতে হবে, এটাই তো আপনার প্রকাশ পাবে যে আপনার মধ্যে কতটুকু ইমানি শক্তি রয়েছে।
মাশাআল্লাহ, আসলে খুব সুন্দর বিষয়, দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম পুরুষদের পর্দার ব্যাপার নিয়ে। দেখেন যে বিষয়টা আমাদের মোবাইলে দাওয়াত ইসলামে তুলে ধরেছেন যে এক তো সেই নিজেই পর্দাশীল ছাড়া নিজে হাঁটুর উপর সে পুরুষ কাপড় পরে রাস্তার মধ্যে বের হচ্ছে, যতজন মানুষ তাকে দেখছে ততজন মানুষের গুনাহের ভার তার উপর আসছে,
কুদৃষ্টি,
কুদৃষ্টির সে গুনাহের ভার। কি তেওয়ার মধ্যে রয়েছে যে ব্যক্তি কুদৃষ্টি দিল তার সে চোখ দিয়ে আগুনের গোলা ঢুকিয়ে দেওয়া হবে, আর সে সেরকম মারাত্মক শাস্তির পুরা সকল মানুষের ভার আমার উপর আসছে। তাহলে আজকে দেখেন বর্তমান সমাজে, আজকে দেখেন প্রত্যেকটা পরিবারের মধ্যেও দেখা যায় এমন কোন ইয়ং ছেলে নাই যে ইয়ং ছেলের আপনার সে কি এরকম বেপর্দা হবে তার প্যান্ট, তার কোনো আসলে বর্তমান সমাজে তার পর্দার ক্ষেত্রে, কাপড়ের পর্দার ক্ষেত্রে কতটুকু আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি আমাদের চোখের সামনে। রুকম ভাই, এই যে পুরুষদের বর্তমান সমাজে পর্দার যে করছে না, এর ক্ষতি সম্পর্কে যদি কিছু বিষয় তুলে ধরতেন আপনি।
প্রথম নম্বর ক্ষতি যেটা, যে সেটা তো সে শরীয়তকে লঙ্ঘন করছে,
জি জি
জি জি।
প্রথম নম্বর ক্ষতি শরীয়ত বিরোধী কাজকর্মের মধ্যে সে নিজে লিপ্ত রয়েছে, সে তো নিজে গুনাহগার হচ্ছে, সাথে সাথে অপরাপর মুসলমান যারা তার দিকে দেখছে অনেকে শয়তানের ধোকায় পড়ে কুদৃষ্টি দেওয়ার মতো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে।
সব দেখেন এই যে চোখের চোখকে হেফাজত করে, নিজের চোখের কুদৃষ্টি থেকে বাঁচানো। এ ব্যাপারে আমার একটা খুব সুন্দর ঘটনা মনে পড়ে গেল। আপনার এক নবী আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম ছিলেন মনে হয়, যিনি পাহাড়ের উপর সবাইকে নিয়ে যাচ্ছিলেন দোয়া করার জন্য। তার এলাকার মধ্যে দেখা গেছিল মানে খুব খরা, মানে কোনো বৃষ্টি হচ্ছিল না। তখন তারা সবাই এসে দোয়া করতে বললো। তখন তিনি বললেন যে আমার সাথে ওই পাহাড়ের উপর চলো, ওই পাহাড়ে গিয়ে আমরা সবাই মিলে দোয়া করবো। তখন যখন তিনি যাচ্ছিলেন, তখন তিনি ওই রাস্তার মধ্যে এলান করলেন, আমার সাথে ওই ব্যক্তিরাই আসবে যে ব্যক্তি জীবনে একটা গুনাহও করেন। তখন যেটা যখন এলানটা করলো, কিন্তু দোয়া করতে সবাই যাচ্ছিল, অনেক মানুষ ছিল, যে এই এলানটা করার পরে সবাই চলে গেল, শুধু একটা একজন মানুষ ওই স্থানের মধ্যে ছিল। তো ওই বান্দাকে ওই আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আপনি কি পুরা গত জীবনে একটা গুনাহও করেন নাই? তখন ওই ব্যক্তি বললো, আমি একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, যাওয়ার সময় একটা পাশে একটা ঘর ছিল, ওই ঘরের জানালা দিয়ে আমার চোখ সামান্য ভুলে গিয়েছিল, এবং যাওয়ার পরে আমার ওই স্থানের মধ্যে কেউ একজন ছিল, সে এটা বলতে পারছিল না যে স্থানে কি কোনো মহিলা ছিল না এক পুরুষ ছিল, সে এটা কনফার্মলি বলতে পারছিল না। তখন ওই ব্যক্তি বলল, আমার চোখ যখন ওইদিকে গেল, তখন আমার অন্তরের মধ্যে একটা আল্লাহ তাআলা ভয় সৃষ্টি হলো, আমার অন্তরে এটা একটা ভয় হলো যে আমার এই চোখ ওইদিকে যাবে কেন। তখন ওই ব্যক্তি ওই স্থানের মধ্যে তার চোখ, যে চোখটা গিয়েছিল ওই চোখটা বের করে ফেলে দিল। এবং এই ঘটনাটা বলার পর ওই ব্যক্তি নবীকে বলল যে এখন আপনি বলেন আমার ওই গুনাহটা কি ওই আমলটাই কোনো গুনাহের আমল ছিল? তখন ওই নবী বললেন যে না, আপনার ওই আমলটা কোনো গুনাহের আমল ছিল না, আপনি চলুন আমার সাথে কোথায়, পাহাড়ের উপর। যখন পাহাড়ের উপর গেলে দুজন, একজন নবী একজন ওই ব্যক্তি, তখন ওই নবী বলল যে আমি দোয়া করবো না, আপনি দোয়া করুন। যখন ওই ব্যক্তি দোয়া করা শুরু করে দিল, সব দোয়া সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তো দেখেন এক্ষেত্রে এই ব্যক্তি ইচ্ছা করে না, বরঞ্চ ভুলে তার চোখটা গিয়েছিল এবং তার এই চোখকে বের করে ফেলে দিয়েছিল যে কারণ কি আমার এই চোখটা কেন যাবে ওইদিকে। কিন্তু আজকে দেখেন আমাদের কি অবস্থা, কোথায় সে ভুলে যাওয়ার পরও তার পুরা চোখকে বের করে ফেলে দিল, এর কারণে কেন আমার গুনাহ হবে। আর আজকে আমরা এই চোখ দ্বারা কত মানে কতটুকু আজকে আমরা গুনাহের কাজ করছি এই চোখ দিয়ে।
কুদৃষ্টি আসলে হচ্ছে কেন জানেন? কেননা কুদৃষ্টি আসলেই হয় আপনার বেপর্দার কারণে।
আসলে
আপনার যদি চারপাশের মহল যদি ইসলামী মহল হয় না, ধরেন মহিলারা তাদের শরীয়ত মোতাবেক যে পর্দা করার বিধান সে পর্দা করে, পুরুষরা শরীয়তের বিধান অনুযায়ী যে পর্দা করার হুকুম আহকাম সেটা করে, তাহলে আপনার বদনিকাহি হওয়ার কোনো চান্সই নেই।
অবশ্যই
আপনার, আপনি রাস্তাঘাটে হাঁটছেন, আপনার কোনো বেপর্দা মহিলা দেখার কোনো চান্স নেই, কোনো সুযোগ নেই, যদি আপনি শরীয়ত মোতাবেক হাঁটেন, শরীয়ত মোতাবেক চলেন। কিন্তু কাউসার ভাই দেখেন, আজকাল আমরা যখনই আমাদের রাস্তাঘাটে বের হই, তাহলে আমাদের যদি আমাদের নিয়ত নাও থাকে গুনাহ করার, ওই কুদৃষ্টি নামক গুনাহটা হয়ে যায়। এটা একটাই কারণ, সেটা হচ্ছে বেপর্দার কারণে। যে ইসলামী জীবন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করছে, ওই কি আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলছে, ওইটা আধুনিকতা না যে যে আধুনিকতার সাথে তাল মিলাতে গিয়ে সে আল্লাহ তাআলা নাফরমানি করে, ওটাকে আধুনিকতার নাম দেয়া যাবে না। তো আমি এটা বলতে চাচ্ছি যে আগে এমনও যুগ ছিল আমাদের মা, আমাদের মাদের যুগে যেটা ছিল যে ওনারা বোরকা পরা ছাড়া কখনো বের হতেন না, এবং পর পুরুষের সামনে, সামনে রুমে যদি কোনো পর পুরুষ বা মেহমান আসতো, সে পর পুরুষের কণ্ঠ শুনলে তারা আর সামনে রুমে আসতেন না, এমনও সময় ছিল। কিন্তু এখন দেখুন বোরকা গেল, এরপর আপনার হিজাব থাকতো, হিজাবও গেল, একটা ওড়না থাকতো, এই ওড়নাটাও চলে গেল এখন আমাদের মা বোন।
আরো কত কি তার,
আচ্ছা এখন আরেকটা পয়েন্ট কি জানেন, সেটা হচ্ছে ওড়না তো গেল, এখন এমন এমন মহিলা মা বোনদেরকেও দেখতে পাওয়া যায় যে তারা পুরুষালীর পোশাক পরে থাকে। আর এটা সবচেয়ে মানে লজ্জার বিষয় যে একটা মহিলা হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে। এবং আপনি দেখুন যে
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস শরীফের সারাংশ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ধরনের মহিলাদের উপর লানত দিয়েছেন যে সমস্ত মহিলা পুরুষালী বেশ ধারণ করে।
অনেক ইসলামী বোন, অনেক মহিলারা, অনেক মা বোনেরা পুরুষের মতো জিন্স প্যান্ট পরছে, আপনি দেখুন এটা পুরোপুরি শরীয়তের খেলাফ। কি তার মধ্যে এটাও এসেছে যে একটা পুরুষ চারটা মহিলার কারণে জাহান্নামে যাবে।
আচ্ছা,
প্রথম হচ্ছে তার মার কারণে, তার বোনের কারণে, তারপর তার স্ত্রীর কারণে, তার মেয়ের কারণে। এটা কখন? যখন সে যদি তার মাকে ইসলামী শরীয়তের কোনো বিধি বিধানের দিকে অগ্রসর হওয়ার দাওয়াত না দেয়, অর্থাৎ আমার মা আছে, আমি যদি ওনাকে কোনো ইসলামী শরীয়ত বা উনি চলছে না, হ্যাঁ উনি নামাজ কালাম পড়ছে না বা বেপর্দা চলছে, আমি যদি ওনাকে না বলি যে মা শরীয়তের বিধান হচ্ছে এটা, শরীয়তের হুকুম আহকাম হচ্ছে এটা, সেটা যদি আমি না বলি, না বলে থাকি, ঠিক আছে, বলা এক কথা বা বলার পর উনি পালন করেনি, ওইটা আর এক সাবজেক্ট। আরেকটা হচ্ছে যে আমি না বলে থাকি, তাহলে হয়তো বা কালকে আমাদের দিন আমার মায়ের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। এরপর দ্বিতীয় হচ্ছে আমি যদি আমার বোন আছে ঘরে, আমি আমার বোনকে যদি আমি ইসলামী শরীয়ত চলার জন্য উদ্বুদ্ধ না করি, এরপর আমি যখন বিবাহ করব তখন যদি আমি আমার স্ত্রীকে উদ্বুদ্ধ না করি, আমার যখন মেয়ে হবে তখন আমি যদি তাকে উদ্বুদ্ধ না করি, তাহলে এই চার মহিলার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে।
দেখুন, আপনি যে বিষয়টা বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এই বিষয়ে কিন্তু আলোচনা অনেক রয়েছে মাশাআল্লাহ, আপনার কাছে আবার আসছে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ। আমাদেরকে কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি চট্টগ্রাম হাটা থেকে আরজ করতেছি, মোহাম্মদ নুরউদ্দিন আত্তারি। মাশাআল্লাহ মারহাবা মাদানী চ্যানেলে, এত সুন্দর ইসলামিক মাদানী চ্যানেলের জন্য যেভাবে যারা সহযোগিতা করতেছে এবং ব্যাংক করতেছে, সবাইকে মোবারকবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, অবশ্যই দোয়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে বেহিসাব মাগফিরাত নসিব করুন এবং মাদানী চ্যানেল এবং লাভ এভাবে দেখতে থাকুন, অপরকে দেখার দাওয়াত দিন। জি, আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ সালাল হোসেন, চট্টগ্রাম রাঙ্গুন থেকে বলতেছি। মাদানী চ্যানেল মাল্লা নতুন অনুষ্ঠান ইসলামী জিন্দেগি, অনেক একটা সুন্দর প্রোগ্রাম, মানে ভালো লাগে দেখলে। বর্তমান সমাজের মেয়েরা তো পর্দা একেবারে অনেক দূরত্ব হয়ে গেছে, তো কোনো ইসলামী বোনকে কি পর্দা করার ব্যাপারে কোনো ইসলামী ভাই বলতে পারবে কিনা, শরীরের মধ্যে দেখি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেকে একজন ইসলামী আমাদেরকে কল করেছেন যে মাশাআল্লাহ মাদানী চ্যানেল বাংলার ইসলামী ভাই সকলকে মোবারকবাদ দিয়েছেন, এবং অপর ইসলামী ভাই আমাদের কল করেছেন এ ব্যাপারে যে একজন ইসলামী বোনকে অপর একজন ইসলামী ভাই কি পর্দার ব্যাপারে সে কি দাওয়াত দিতে পারবে কি না। রুকন ভাই, আপনার কাছে আসবো এ ব্যাপারে, তার আগে আমি চেষ্টা করবো তার উত্তরটা আগে দিয়ে দেওয়ার জন্য, তারপর আমি ইনশাআল্লাহ আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে আসবো। তো এই যে দর্শকদের সেই যে কলটা করেছেন আমাদেরকে জানতে চেয়েছেন যে একজন এখন বেপর্দা একজন মহিলা সে হাঁটা চলাফেরা করছে, আমি কি তাকে গিয়ে কি এই বেপর্দার ব্যাপারে কি তাকে আমি দাওয়াত দিতে পারবো যে আপনি এটা করিয়েন না, এটা কি আমার জন্য কি এটা জায়েজ রয়েছে, মানে বলতে গেলে এটা আমার জন্য কতটুকু শরীয় সম্মত?
আসলে দেখেন, আমার লেখক ভাই বলেছেন যে প্রথমে তো আমাদের ঘর আমাদের ঘরটা ঠিক রাখতে হবে। ঘরের মধ্যে মুফতি আহমেদ এরখান নাঈমী রহমতুল্লাহ তাআলা নাঈমীর কিতাবের মধ্যে বলেন
জি
যে ঘরের মধ্যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চর্চা রাখো। অর্থাৎ আল্লাহ তাআলা যা যে হুকুম দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে বলেছেন, এগুলোর চর্চা যেন আমরা প্রত্যেকে করি, ঘর থেকে করি। কারণ আমাদের ঘর এটা হচ্ছে আমাদের জন্য প্রাথমিক শিক্ষার কেন্দ্র। মা বাবা বা গার্ডিয়ান যারা রয়েছেন, অভিভাবক যারা রয়েছেন, বড়রা যারা রয়েছেন, এনারা ছোটদেরকে যেভাবে তরবিয়ত যেভাবে শিক্ষা করবে তারা সেভাবে গড়ে উঠবে। তো এখন পর্দার ব্যাপারে যেটা বলা হচ্ছে, এটা তো অবশ্যই
তার ঘরে যারা
যারা বাবা রয়েছে, ভাই রয়েছে বা বড় বোন রয়েছে, মা রয়েছে, ইনাদেরকে সন্তানদের যারা ছোট রয়েছে ইনাদেরকে এই বিষয়ে কি করতে হবে, আপনাকে এ বিষয়ে শিক্ষা দিতে হবে যে মেয়েদেরকে পর্দার ব্যাপারে, পুরুষদের যে শরীর পর্দা রয়েছে এই ব্যাপারে এটা প্রথমে পরিবার থেকে দিতে হবে।
মানে কথা বলে মুহরিম যারা,
অর্থাৎ যাদের সাথে বিবাহ বৈধ এরকম যারা রয়েছে, ইনারা তো কারণ মহিলার আওয়াজ যেটা রয়েছে সেটাও পর্দার অন্তর্ভুক্ত, মহিলাদের কণ্ঠস্বর এটাও আওয়াজ যেটা রয়েছে এটাও পর্দার অন্তর্ভুক্ত।
আচ্ছা,
তো যারা না মুহরিম রয়েছে,
মানে কত বলতে গেলে না মুহরিমরা পারবে না, আর মুহরিমরা অবশ্যই পারবে না এক্ষেত্রে। মাশাআল্লাহ, দর্শকতা আমাদের যে দর্শক সেই কল করেছে, যিনি মহরিম তার যারা আপনার
নেকির দাওয়াত প্রদানের ক্ষেত্রে কিছু হিকমতে আমলি রয়েছে, হিকমতে আমলির প্রয়োগটা করতে হবে।
এবং যদি এক্ষেত্রে আমার নিজের যদি দাওয়াত হয়তো বা দেওয়ার সুযোগ না হয়, তাহলে নিজের চোখের হিফাজত করে নিজের পর্দা করার চেষ্টা করে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক নসিব করুক। আর দর্শক শ্রোতা, আমরা আমাদের লেখকদের থেকে খুব সুন্দর বিষয় শ্রবণ করছিলাম যে একজন পুরুষকে মানে চারজন মহিলা জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হতে পারে। একজন হতে পারে তার মা, আরেকজন হতে পারে তার বোন, আরেকজন তার স্ত্রী, অথবা আরেকজন তার কন্যা সন্তান।
যারা প্রথমত আমাদের মা বোনরা শুনছেন, তারা চিন্তা করুন যে আপনাদের সবারই বাবা রয়েছে, আপনাদের সবারই ভাই রয়েছে, আপনাদের সবারই স্বামী রয়েছে, আপনাদের সবারই ছেলে রয়েছে, যার যার রয়েছে। ওনাদেরকে বলতে চাই যে আমরা সবাই এই চার ধরনের মানুষকে খুবই ভালোবাসি, খুবই ভালোবাসি। আমি আমার বাবাকে অবশ্যই ভালোবাসবো, আমি আমার স্ত্রী, আমি আমার স্বামীকে অবশ্যই, মানে যারা ইসলামী বোন রয়েছে ওনাদের স্বামীকে অবশ্যই ভালোবাসবে, যার সন্তান ছেলে সন্তান রয়েছে অবশ্যই তাকে ভালোবাসবে। কেউ দুনিয়াতে থাকা অবস্থায় কোনো এই চার ধরনের পুরুষকে কেউ কখনো আগুন স্পর্শ করুক এটা কেউ চাইবে,
জীবনও চাইবে না,
কখনোই চাইবে না। এখন আমি একটু চিন্তা করি যে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যারা আমাকে শ্রবণ করছেন, আমি এখন ওনাদেরকে প্রশ্ন করতে চাই, নিজেরা নিজেরা এটা আপনাদের নিজেদের অন্তরকে নিজেরা প্রশ্ন করুন যে আমি আজকে দুনিয়াতে কোনো আগুন আমার এই চার ধরনের প্রিয় মানুষটাকে স্পর্শ করুক সেটা চায় না, তাহলে কাল কিয়ামতের দিন আমার কারণে, আমার কারণে আমার ভাই, আমার বাবা, আমার স্বামী, আমার সন্তান, ছেলে সন্তান এরা জাহান্নামে যাক, আমি সেটা কিভাবে চাইবো?
আল্লাহ, কিতাবের মধ্যে লিয়াকত ভাই এই ব্যাপারে পুরুষটাকে দায়ুস বলা হয়েছে,
দায়ুস বলা হয়েছে। আচ্ছা, এটা কোন কোন ক্ষেত্রে দায়ুস এটা বুঝতে হবে, সে যদি শরীয়তের হুকুম আহকামের ব্যাপারে তাদেরকে তাগিদ না দিয়ে থাকে তখন দায়ুস বলা হবে। এখন একটা কথা হচ্ছে, অনেক সময় হয়তো বা অনেকে তরবিয়ত দেয়, ঘরের সদস্যদেরকে তরবিয়ত দেয়, কিন্তু ওনারা বুঝে না বা ওনারা আমল করতে চায় না, সেটার ব্যাপারে ওনারা জবাবদিহিতা করবে আল্লাহ পাকের কাছে। ঠিক আছে, তখন ওই পুরুষ তো যা ওই পুরুষের যতটুকু সম্ভব হয়েছে শরীয়তের হুকুম আহকাম মানানোর জন্য তাকে তাগিদ দিয়েছে, এখন যদি ওই ইসলামী বোন না মানতে চায় তাহলে আল্লাহ পাকের কাছে ওনাকে জবাবদিহিতা করতে হবে।
আল্লাহ, দেখেন যে সকল পুরুষরা হয়তো শুনতে পাচ্ছেন, দেখেন এই সেই কত না দুর্ভাগা পুরুষ যে তার মাকে, তার বোনকে, তার স্ত্রীকে সে বাধা প্রদান করছে না, বরঞ্চ সে আরো প্রাউড ফিল করে তার মাকে, তার বোনকে, তার কন্যা সন্তানকে বেপর্দা পুরুষকে আপনার সাক্ষাৎ করিয়ে দেয়।
যে আপনিও কিভাবে চান যে আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোনকে অর্থাৎ খোলামেলা অবস্থায় পর পুরুষরা দেখুক, না মুহরিমরা দেখুক, এটা কেম অর্থাৎ কিভাবে বরদাস্ত করা যায়,
এবং আসলে এটা নিজে তাদেরকে নিয়ে গিয়ে পরিচয় করে দেওয়া,
আর একটা হচ্ছে পরিচিত করিয়ে দেয় এমন এমন সামাজিক অনুষ্ঠানকে
আমরা আরো এখন ফ্যাশন মনে করছি,
হ্যাঁ প্রাউড ফিল করে
আমরা গর্ব করি যে আচ্ছা, এটা শুধু এটা নয় যে সাজসজ্জার সহিত তাদেরকে আমরা না মুহরিমদের সামনে নিয়ে যাই। এখন একটা কথা হচ্ছে, এটা হচ্ছে আসলে ওই জিনিসটা যে পর্দার গুরুত্ব, পর্দার গুরুত্ব আমি আবার এভাবেও একটু বুঝাতে চাই, এটা একটা মানে আপনার উদাহরণ আর কি, এক্সাম্পল, সেটা হচ্ছে আপনি যদি রাস্তার মধ্যে একটা চকলেটের খোলস খুলে ফেলেন আর একটা খোলস সহ ফেলে দেন, তাহলে পিঁপড়া আসবে যেটাকে খোলস ছাড়া আপনি রেখেছেন, সেটা ওই চকলেটের মধ্যে কি আসবে, পিঁপড়া আসবে। বা আপনি যদি কলার খোসা ছাড়িয়ে একটা কলা ফেলে রাখেন আর একটা কলার খোসা না ছাড়ানো অবস্থায় রাখেন, তাহলে পিঁপড়া আসবে, কিন্তু কি কলার ছোলা মানে খোসা যেটা খোলা রয়েছে এটা। তো পর্দার গুরুত্ব এভাবে বোঝা যায় যে আপনি যদি বেপর্দা হয়ে থাকেন তাহলে আপনাকে চারদিক থেকে কি আপনাকে দুনিয়াদার ঘিরে ফেলবে এবং শয়তানের ধোকায় ফেলবে এবং বিভিন্ন ধরনের গুনাহের কাজ আপনার মাধ্যমে হয়ে যাবে।
সেজন্য তো দেখেন আমাদের বর্তমান সময়ের মধ্যে ইপটিজিং নামের যে একটা ব্যাধি মহামারী আকার ধারণ করে নিয়েছে। তো উলামায়ে কেরামরা বলছেন ইপটিজিং এর মূল কারণটা কি, ইপটিজিং কারা হচ্ছে, মহিলা যারা রয়েছে
তারা হয়তো
স্কুলে যাচ্ছে বা কলেজে যাচ্ছে, তো এই ধরনের মহিলাদেরকে কোন পুরুষ, বেগানা পুরুষ কি করছে, বিভিন্ন ভাবে উত্তপ্ত করছে, যেটাকে ইপটিজিং বলা হচ্ছে। তো ইপটিজিং এর ব্যাপারে উলামায়ে কেরামরা বলছেন যে এই জামানার মধ্যে ইপটিজিং এর মূল কারণ হচ্ছে মহিলারা বেপর্দা কিভাবে চলা, এবং শরীয়ত ইনাদেরকে যতটুকু অংশ পর্দা করার জন্য বলেছে। ইসলামী শরীয়ত মতে আমরা তো শুনেছি পুরুষরা কতটুকু থেকে কতটুকু পর্দা করবে, আর এখানে আমি এই কথাটাও বলিনি যে মহিলাদের পর্দার ব্যাপারে হুকুম হচ্ছে ইসলামী শরীয়তে যে মহিলাদের শুধুমাত্র পাঁচটা অঙ্গ ছাড়া শরীরের সমস্ত অঙ্গগুলা এগুলো ঢেকে রাখা ফরজ।
কি কি বিষয়গুলো বলে?
মহিলাদের চেহারা,
আচ্ছা,
দুই হাত, দুই হাতের কবজি এবং দুই পায়ের ছোট গিরার নিচে, এই পাঁচ অংশ ছাড়া আর সমস্ত শরীরটা ঢেকে রাখা।
একটা প্রশ্ন এটা উঠে যে ভাই ইসলামে পুরুষদের জন্য এত কম পর্দা আর মহিলাদের জন্য এত বেশি পর্দা কেন?
আচ্ছা দেখেন
এটার উত্তর আছে না যে আল্লাহ তাআলা নারীদেরকে মর্যাদাও তেমন বেশি দিয়েছে,
সুবহানাল্লাহ,
যেমনই পর্দা দিয়েছে তেমন মর্যাদাও বেশি দিয়েছে না,
সুবহানাল্লাহ।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনাদের আসলে সিরাত পড়লে না, আমি মনে করি যে আমাদের ইসলামী বোনরা যদি ওনাদের সিরাত পড়ে, ওনাদের চরিত্র কেমন ছিল, ওনাদের হায়া কেমন ছিল, এগুলো যদি পড়ে না ইনশাআল্লাহ আজ্জাবাজাল তাহলে বুঝবে যে পর্দা কেমন ছিল।
লেখক ভাই এখানে একটা বিষয়, রুকন ভাই যে বিষয়টা বলেছে যে পর্দার পাঁচটি অংশ ছাড়া, তো অনেকে বলবে যে
বলছেন যে এই জামানাটা এমন ফিতনা ফ্যাসাদের জামানা হয়ে গিয়েছে যে হয়তো এই পাঁচটা অঙ্গ দেখার পরও হয়তো ফিতনা ফ্যাসাদের সৃষ্টি হতে পারে, সেজন্য আমরা আমির আলাহ সুন্নাহ দামত বরকাতুল্লাহ আলিয়া ইনি ইসলামী বোনদেরকে তরবিয়ত দেন, তরকিব দেন, যেন এনারা হাতের মধ্যে, পায়ের মধ্যে মৌজা এবং মুখের মধ্যে, চেহারার মধ্যে যেন এনারা মেকআপ পরিধান করে।
বলতে গেলে আপনার প্রতিটা কিছু কথা বলতে গেলে এমন পর্দা হওয়া হচ্ছে যেন কোনো বেগানা পুরুষ আমার কোনো অঙ্গে যেন দেখতে না পায়। আচ্ছা অনেকে এটা বলবে যে আমার পুরাশলিতে আমি আপনার পর্দা করেছি, মহিলা ক্ষেত্রে আমি যেটা বলছি, এখন তার চোখ গুলো আপনার সে কি করে রাখে, খোলা রাখে, যার কারণে দেখা যায় এখন সে বলবে যে আমি তো ইসলামের শরীয়ত অনুযায়ী পর্দা করছি, এখন আমার চোখ তো হয়তো বা ওনার খোলা রয়েছে, এটা তো কোনো সমস্যা নেই।
কাউসার কই এ ব্যাপারে, এ ব্যাপারে জি আমি একটা হাদিসে মুবারক ইরশাদ করব যেটা মিশকাত শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। একবার রাসূল মকবুল মামিনার বাগানের সুবাসিত ফুল নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের দুই বিবি অর্থাৎ আমাদের আমিজান যারা রয়েছেন ইনাদের মধ্যে দুইজন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত সাইয়্যিদাতুনা মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট তশরিফ নিলেন।
আচ্ছা
তো সেই সময় এক সাহাবি হযরত আব্দুল্লাহ বিন মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি অন্ধ সাহাবি ছিলেন,
আচ্ছা
অন্ধ চোখে দেখতেন না,
চোখে দেখতো,
হ্যাঁ তিনি চলে আসলেন। তখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেই দুই বিবিধকে বললেন যে তার থেকে পর্দা করো।
আল্লাহ
অন্ধ সাহাবি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্দা করার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই দুইজন বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নির্দেশ দিলেন। তো ইনারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইনি তো অন্ধ, অর্থাৎ ইনি তো আমাদেরকে দেখছে না, ইনি তো অন্ধ। তখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন সে তো অন্ধ, ঠিক আছে কিন্তু তোমরা তো অন্ধ না।
আল্লাহ
এই ক্ষেত্রে কি যে শুধু মহিলাদের থেকে পুরুষ যেভাবে পুরুষ মহিলা থেকে পর্দা করবে ঠিক তেমনি মহিলারাও পুরুষদের থেকে পর্দা করতে হবে।
এই হাদিস শরীফ থেকে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে নিজের চোখকেও পর্দা করে রাখা। দেখেন অনেকেই হয়তো মহিলাদের আজকের আমাদের অনুষ্ঠানে এটা দেখেও হয়তো তার প্রশ্ন আসতে পারে যে আমি তো সবকিছু আমার পর্দা করছি কিন্তু আমার চোখটা খুলে রাখার প্রবলেমটা কি, সমস্যাটা কি? তো এর দ্বারা অনেকজন পুরুষ সে ফিন্নার মধ্যে লিপ্ত হচ্ছে,
চেহারা খোলা রাখা,
জি চেহারা খোলা রাখার ব্যাপারে, তার পাশাপাশি চোখটাও খোলা রাখার ব্যাপারে। আপনি দেখেন এই ব্যাপারে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব সুন্দর ঘটনা দেখেন দর্শক শ্রোতা তারা হয়তো বা এই আল্লাহর নাম শুনেছে, যার নাম হচ্ছে হযরত হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হয়তো বা অনেক দর্শক তারা শুনে নাই, হয়তো অনেক কমই রয়েছে। তো এই হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তিনি তার তওবা করার কেবল সৌভাগ্য নসিব হয়েছিল। ঘটনাটা এরকম, তো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একজন মহিলার উপর ওই হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার চোখ পড়লো। তখন তিনি এভাবে তওবা করেন নাই, তো হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই মহিলার চোখের দিকে তাকিয়ে থাকতেন, তার চোখের দিকে। তখন ওই মহিলা বলল আপনি আমার চোখের দিকে এভাবে তাকিয়ে কেন রয়েছেন? তখন ওই হাসান বসরি বললেন তোমার চোখগুলো এত সুন্দর, এত মানে আকর্ষণীয়, আমার থেকে তোমার চোখ থেকে চোখ নাড়ার আমার ইচ্ছাও যাচ্ছে না। তখন হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এটা তো বললেন, তখন ওই মহিলা ওই স্থান থেকে চলে গেলেন। চলে যাওয়ার আগে বললেন আপনি এখানে দাঁড়ান, আমি কিছুক্ষণ পর আপনার কাছে কিছু পাঠাচ্ছি। তখন ওই মহিলা হাসান বসরি রহমতুল্লাহ তাআলা ওই স্থানের মধ্যে দাঁড়ানো, ওই মহিলা চলে গেলেন ঘরের মধ্যে। ওই মহিলা তিনি অনেক ধনী লোক ছিলেন, তখন ওই মহিলা তার ঘরের যে গোলাম ছিল তার গোলামের মাধ্যমে কাপড়ে করে কিছু একটা পাঠালেন। তো ওই মহিলা গোলামটা আসলেন এবং হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে আপনার ওই কাপড়টা দিলেন। তখন জিজ্ঞেস করলেন এটার মধ্যে কি রয়েছে? তখন যখন তিনি এটা খুলে দেখলেন তখন তিনি এটা দেখে অবাক হয়ে গেলেন। ওই হাসান বসরি রহমতুল্লাহ তাআলা যখন ওই কাপড়টা খুললেন দেখতে পেলেন ওই কাপড়ের মধ্যে ওই মহিলার দুই চোখ খুলে দিয়ে দিয়েছে। হাসান বসরির মধ্যে এটা দেখে অবাক, তিনি এখন এই জিনিসটা নিয়ে তার ঘরের মধ্যে চলে গেলেন এবং তিনি সারা রাত ওই হাসান বসরি রহমতুল্লাহ তাআলা ঘরের মধ্যে কান্না করতে লাগলেন। এবং সকাল যখন সকালের একটু আজানের আগে আগে তখন তিনি চিন্তা করলেন যেই মহিলা এর কারণে আমি আজকে সারা রাত কান্না করলাম এবং হাসান বসরি রহমতুল্লাহ তাআলা ওই রাতে আল্লাহ তাআলা দরবারে হাকিকি তওবা করে নিয়েছিলেন। তো হাসান বসরি রহমতুল্লাহ মনে মনে চিন্তা করতে লাগলেন যে যেই মহিলার কারণে আমার তওবা করার সৌভাগ্য নসিব হয়েছে আমি তাকে একটু দেখে আসি। যখন তার ঘরের মধ্যে গেলেন দেখতে পেলেন যে ওই মহিলার জানাজা পেরিয়ে যাচ্ছে, মানে ওই মহিলা ইন্তেকাল করেছেন। তো পরে জানতে পারলো ওই মহিলা জান্নাতের মধ্যে গিয়েছেন স্বপ্নের মাধ্যমে। তো দেখেন এখানে এই হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি কত বড় একজন আল্লাহর ওলি হয়েছেন যার কোনো তুলনা নাই, কার কারণে ওই মহিলার যে যে চোখকে দিয়ে দিয়েছিল ওই কারণে। তো আমি এখানে যে বিষয় তুলে চাচ্ছি সেটা হচ্ছে এই হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই মহিলার চোখের চোখ দেখে পাগল হয়ে গিয়েছিল কিন্তু ওই মহিলা তার চোখকে বের করে দিয়েছিল যার কারণে তার বদলে একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। তো আজকে যারা ইসলামী বোন তারা শুনতে পাচ্ছেন তাদের এটা চিন্তা করা উচিত, আমি হয়তো বা বেপর্দা হওয়ার কারণে কত মানুষ গুনাহের মধ্যে পড়ছে, ঠিক সেরকম আমি যদি পর্দা হয়ে যাই তাহলে আমার দ্বারাও হয়তো অনেক মানুষ গুনাহ থেকে বেঁচে যাবে। এটাই আজকের অনুষ্ঠান সদস্য আমি যে বিষয় তুলতে চাচ্ছি আপনাদের কাছে সেটা হচ্ছে যে চোখের পর্দা আমাদের এমন, আমি ব্যাপারটা না হয় যার দ্বারা আমি তো গুণাগার হচ্ছি, কিন্তু তার পাশাপাশি অন্যান্য কেউ আমি যে গুণাগার করছি এটার দায়িত্ব কে নেবে?
তাফসীর ভাই, কিতাবের মধ্যে একটা কথাই বর্ণিত রয়েছে যে দর্শনের মাধ্যমে কিন্তু অধিকাংশ গুনাহ হয়ে থাকে, অর্থাৎ দেখার মাধ্যমে অনেক গুনাহের সৃষ্টি হয়ে থাকে।
দেখেন আপনি রুকন ভাই, আপনি যে বিষয়টা বলছেন, আমাদের গুনাহ সংগঠিত কখন হয়? কোনো কিছু দেখার মাধ্যমে সংগঠিত গুনাহ কখন হয়? প্রথম আমার চোখ যায়,
চোখ যায়,
তারপর আমার অন্তর্যুগে,
এরপর
কোনটা যায়? চোখই তো যায়,
চোখই যায় প্রথম।
জি
জি, চোখের পরে অন্তর, অন্তর্যুগে, এরপর অন্তরের মধ্যে শয়তান বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দিয়ে গুনাহের মধ্যে, ফিতনা ফ্যাসাদের মধ্যে জড়িয়ে ফেলে।
আসলে রুকন ভাই, খুব সুন্দর বিষয়, আমরা আবারও আপনাদের আলোচনার মধ্যে আসবো। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মোহাম্মদ রাহমান গ্রেফতারি। বর্তমান সমাজে নারীদের পর্দা এবং ইসলামের শিক্ষার ব্যাপারে পরিবার পরিজন এবং সমাজে তেমন একটা গুরুত্ব নেই এবং গুরুত্ব দেওয়ার প্রতি তেমন একটা আগ্রহ নেই। মহিলাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ মহিলা মাদ্রাসা দেওয়া এবং মহিলাদেরকে ওয়াজ নসিহতের ব্যবস্থা করা এবং পরিবার থেকে আগ্রহ বৃদ্ধি করতে পারলে মহিলারা পর্দা এবং দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে আমি মনে করি।
মাশাআল্লাহ, অবশ্যই আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের ও আলহামদুলিল্লাহ ইসলামী বন্ধুদের জন্য আলাদা মাদ্রাসাতুল মদিনা, আলাদা মাদ্রাসা রয়েছে,
এরকম
জামিয়াতুল মদিনা রয়েছে, এবং আলহামদুলিল্লাহ ইসলামী বন্ধুদের জন্য আলাদা ইসলামী বন্ধুদের সুন্নত প্রায় জিতেমা হয়ে থাকে প্রতি সপ্তাহে মাশাআল্লাহ। তো এভাবে ইসলামী বন্ধুরাও তারা ইসলামী বন্ধুর সাথে যোগাযোগের মাধ্যমে ইসলামী বন্ধুদের ইজতেমার মধ্যে শরীক হতে পারে, এবং তার পাশাপাশি মাদ্রাসাতুল মদিনা রয়েছে, ইসলামী বন্ধুদের জামিয়াতুল মদিনা রয়েছে, এখনও আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই এর দ্বারা নিজের আখিরাত এবং দুনিয়া কামিয়াব হবে। তো দর্শকতা ইনশাআল্লাহ আমরা আবারও আপনাদের কল।
এছাড়াও ঘরে যদি মাদানী পরিবেশ সৃষ্টি করতে চাই, বাবা আমির আহলে সুন্নাত এটা আমাদেরকে ব্যবস্থাপত্র দিয়েই দিয়েছে যে আপনারা দৈনিক দুইটি দরজ দিয়েছেন কিনা, একটি মসজিদ একটি ঘর।
ঘর এখানে কিন্তু ঘরটা জরুরি করে,
ঘরে জি, ঘর যদি, ঘরে যদি আপনি দৈনিক একটা করে দরজ দেন, আর আপনি দরসে যদি আপনি যেগুলো ধরেন না ফেজানা সুন্নতের দরস তো মারহাবা, এছাড়াও যদি আপনি ঘরের সদস্যদেরকে কবরের ফিকির, আখিরাতের ফিকির, তুলসিরাতের ফিকির, অর্থাৎ এগুলো যখন শোনাবেন না, তখন বিশেষ করে কিন্তু মহিলাদের মধ্যে একটু ভয় তাড়াতাড়ি আসে, ওনাদেরকে যখন আপনি এই সকল কিছু ঘটনা আপনি শ্রবণ করেন,
অন্তর নরম হয়ে যায় ভালো কাজের প্রতি, ইবাদতের প্রতি।
তো আসলে আমরা দরজ দিই বা না দিই, প্রত্যেকটা মুসলমানের উপর আপনার ইলমে দিন অর্জন করা ফরজ,
অবশ্যই,
ঠিক আছে? তো প্রত্যেকটা মহিলা যারা শুনছেন, ইসলামী বোনরা যারা শুনছেন, ওনাদেরও এগুলো অর্জন করা ফরজ। আর যারা যদি কেউ যদি বলে যে আমার কাছে এন ছিল না, কি আমাদের দিন এই উত্তর গ্রহণযোগ্য হবে না, কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন ইলম অর্জন করা, আমাদের জন্য ফরজ ছিল, ফরজ আছে, তো আমাদেরকে এই ফরজ অবশ্যই আদায় করতে হবে। তো আমাদের যে, আমি প্রথমে বলেছি যে ইলমের অভাবে আমাদের আজকে এই বেপর্দা ছড়িয়ে যাচ্ছে, পর্দার গুরুত্ব সম্পর্কে আমরা জানছি না, তো এই জন্য আমাদেরকে অবশ্যই ইলমে দিন অর্জন করতে
হবে। অনেক ইসলামী ভাই এবং ইসলামী বোন এমনও রয়েছে যে প্র্যাকটিক্যাল এটা যে কতটুকু পর্দা করতে হবে সে ব্যাপারে অনবহিত, জানে না কতটুকু, হয়তো জানলে পর্দা করতো কিন্তু এখন সে পর্দা কিভাবে করবে সে তো জানেই না।
যেমন দেখেন অনেকে তো বলে যে বোরকা পড়লেই হয়ে যাবে, হিজাব পড়লেই হয়ে যাবে, আজকাল আমাদের বোরকার মধ্যেও পর্দা নেই, আপনাকে পর্দা, অনেকেই তো বলে, অনেক ইসলামী বোনরা বলতে শোনা যাবে, আমরা যখন আমাদের মা বোনদের অনেকে এটা অনেকেই বলে যে আমি তো বোরকা পড়ছি, আমি তো হিজাব পড়ছি, কিন্তু ওগুলো তো শরীয়ত মোতাবেক পর্দা নয়, শরীয়ত মোতাবেক আপনাকে আমার রকমে বলেছে যে পাঁচটি অঙ্গ ছাড়া বাকিগুলো ঢাকতে হবে, এখন ঢাকতে তো ঢাকার মতো ঢাকেন, আপনি ঢেকেছেন, কিন্তু এগুলোতে সবকিছু আপনার আপনার তারপরে বেপর্দার মতো প্রকাশ পাচ্ছে, তাহলে তো আপনার ওই ঢাকার মধ্যে কোনো আপনার উদ্দেশ্য নেই, উদ্দেশ্যহীন ভাবে আপনি ঢেকেছেন।
দেখেন লেখক ভাই, তখনকার যুগের মধ্যে এটাও দেখা যায় যে সে তো এমন ভাবে সে পর্দা করেছে যার কারণে তার কোনো অঙ্গ প্রকাশ পাচ্ছেও না, তার পাশাপাশি কোনো কিছু যদি সে কোথাও যায় সফর করে, কোনো রিক্সা করে গেলেও পুরো রিক্সাকে ঢেকে দিত, কাপড়
ঢেকে দিত। আচ্ছা ওইটা না পর্দা, আসলে শরীর পর্দা এমন ভাবে হওয়া চাই যে পর্দার মধ্যে আমার মা আছে কিনা, বোন আছে, এটাকেও যাতে বুঝতে না পারে, এভাবে পর্দা করা যায় আসলে। তো আল্লাহ তাআলার দয়ায় দাওয়াত ইসলামের সাদেকাই আজকে দাওয়াত ইসলাম আমাদেরকে ওই জাহান দিচ্ছে, দাওয়াত ইসলামের বদৌলতে আজকে অনেক ইসলামী বোন আসলে নিজেকে পরিবর্তন করতে পেরেছে, মাদানী বুরকা যেটাকে বলা হয়, আমাদের শরীয়ে বুরকা কিভাবে করতে হয় এগুলো আমাদের ইসলামী বোন আজকে শিখছে। তো আমিও বলবো যারা যে সকল ইসলামী বোন রয়েছেন আপনারা দাওয়াত ইসলামের সুন্দর পরিবেশে সম্পৃক্ত হয়ে যান, আপনাদের ইসলামী ভাইদেরকে সম্পৃক্ত করুন, ইনশাআল্লাহ আজ্জাবাজাল পর্দার কি গুরুত্ব রয়েছে সেটা আপনারা বুঝতে
মাশাআল্লাহ যদি কোন আপনার কাছে আসবো এই আজকের যে আমরা বিষয় নিয়ে বর্তমান সমাজে পর্দা গুরুত্ব সম্পর্কিত আপনি আর কি বিষয় তুলে ধরবেন?
আচ্ছা দেখেন পর্দার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে সুস্পষ্ট আয়াতে মুবারাকাত নাযিল করেছেন। যেমন পর্দার ব্যাপারে আপনার বর্ণিত হচ্ছে যে আমরা জানি যে প্রত্যেক মুসলমানই আমরা অবগত রয়েছি যে আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পবিত্র বিবিগণ যারা ইনারা আমাদের আম্মা জান হিসেবে, হ্যাঁ এটা সবাই জানে। তো কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন 22 পারার সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে কানজুল ইমানের অনুবাদ, হে নবীদের স্ত্রীগণ তোমরা নিজেদের গৃহসমূহে অবস্থান করো এবং ব্যাপারটা দেখো না, যেমন পূর্ববর্তী জাহেলি যুগের পর্দাহীনতা।
আল্লাহ,
তো এই আয়াতে মুবারাকায় সে বিবেগণের কথা ছিল, এখন মুসলমানদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। যে আয়াতটা আমরা শ্রবণ করেছি অনুবাদ সূরা আহজাবের 33 নম্বর, এটা ছিল নবী পাক আলহিসালামের পবিত্র বিবিগণের ব্যাপারে, যিনাদেরকে বলা হচ্ছে তোমরা নিজেদের গৃহসমূহে অবস্থান করো এবং ব্যাপারটা থেকো না যেমন পূর্ববর্তী জাহেলি যুগের পর্দাহীনতা। তো এর পরবর্তীতে যে সূরা আহজাবের একই সূরার 53 নম্বর আয়াতে সাধারণ মুসলমানদের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, হে মুসলমানগণ, কানজুল ইমান থেকে অনুবাদ, হে মুসলমানগণ যখন তোমরা নবীর স্ত্রীগণের নিকট থেকে ব্যবহার করার সামগ্রী চাও তখন পর্দার বাইরে থেকে চাও।
আল্লাহ,
দেখেন এখানে একটা বিষয় যে নবীর পবিত্র বিবিগণ যদি আমাদের আম্মা হয়ে থাকেন তাহলে আমরা সন্তান
অবশ্য,
এখানেও কিন্তু আল্লাহ তাআলা ইনাদের থেকে কোনো কিছু চাওয়ার সময় যেন আমরা সন্তান হয়ে যেন ইনাদের সাথে আমরা পর্দাটা করি, অর্থাৎ সে যুগের যারা ছিলেন ইনারা যেন পর্দাটা করে সেই ব্যাপারে শিক্ষা প্রদান করা হচ্ছে।
আসলে দেখেন এই ব্যাপারে দেখ আমি যে বিষয় বলেছি তোমরা কি করো ঘরের মধ্যে অবস্থান করে পর্দার ব্যাপারে, যেমন একজন আল্লাহর ওলির মনে হয় তিনি ঘটনা ছিল খুব সুন্দর, তিনি কোথাও থেকে আসছিলেন তখন দেখতে পেলেন তার স্ত্রীর ঘরে দুয়ারে দাঁড়িয়েছিল,
যাদের মাকতাবুল মদিনা সন্নিকটে রয়েছে এনারা মাকতাবুল মদিনা থেকে সংগ্রহ করা উচিত, আর যাদের মাকতাবুল মদিনা বা দূরে রয়েছে এনারা www.dawatislami.net এখান থেকে এই বইটা রিসালাটা আপনারা সংগ্রহ করে ডাউনলোড করে পড়তে পারেন। অনেক পর্দার ব্যাপারে অনেক ইলমে দিন হাসিল হবে ইনশাআল্লাহ।
এবং 38 সাল হয়েছে আপনার রদ্দাশীল যুবক, মনে হয় রদ্দাশীলতা সম্পর্কিত একটা রিসালা রয়েছে, এটাও আমরা হাসিল করে ইনশাআল্লাহ অনেক অনেক আপনাদের পর্দার ব্যাপারে এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক বড় সৌভাগ্যবান যে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদের এই পরিবেশটা নসিব হয়েছে। এবং আমি জানার সময় তোমার একজন শখ্সিয়ত আমাদেরকে আল্লাহ তালা দয়া করেছেন যে নসিব করে দিয়েছেন কত গুরুত্বপূর্ণ ওই কিতাবটা যে পর্দা সম্পর্কিত প্রশ্ন উত্তর, আপনার পর্দা সম্পর্কে যতটুকু প্রশ্ন রয়েছে আপনি ওই উত্তরগুলা ওই কিতাবের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
আচ্ছা কাউসেল ভাই, একটা বিষয় হচ্ছে যে আমাদের ইসলামী বোনদেরকে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায় ওখানে অনেক দুনিয়াদার মহিলা থাকে, অনেক মেয়েরা থাকে যারা যারা পর্দা করে, যারা নতুন নতুন পর্দা করে বা পর্দা আগে থেকে করে আসছে, ওদের মাইন্ডে একটা মিসকনসেপশন ঢুকিয়ে দেয়
কিরকম
যে এগুলো কি ইসলাম তোমাদেরকে বদ্ধ করে দিয়েছে। এখন যে সকল ইসলামী বোনরা যে সকল মহিলারা আজকাল যে যে যেটা বলছে যে ইসলাম ফ্রিডম দেয়নি, এই স্লোগানের নাম দিয়ে ইসলামী বোনদেরকে মহিলাদেরকে আজকে বেপর্দা করছে, ওদেরকে ভাবা উচিত যে আজকে আমার রকুন ভাই যেটা বললো যে ইফতিজিং যেটা হচ্ছে কোন মহিলা চাইবে না কোন পুরুষ তাকে ইফতিজিং করুক,
অবশ্যই,
আর কোন মহিলা চাইবে না যে কোন মানে অপরিচিত পুরুষ তার দিকে চোখ দিক,
অবশ্যই।
এখন আমাকে আমি নিজেকে প্রশ্ন করি যে সকল ইসলামী বোনেরা যে সকল মহিলারা আজকে আমাকে শ্রবণ করছেন আমি এটা আপনাদেরকে প্রশ্ন করি যে আপনি তো চান না কোন অপরিচিত পুরুষ আপনার দিকে চোখ দিক, আপনি কি নিজেকে ওইভাবে সাজিয়েছেন, আপনি কি পর্দার যে হুকুম আহকুম সেটা মানছেন, আপনি যেখানে আপনার শরীর কেউ দেখুক সেটা পছন্দ করেন না, তাহলে কিভাবে আপনি মহিলা হয়ে অপর মহিলাকে বলছেন যে ইসলাম আপনাকে ফ্রিডম দেয়নি, ইসলাম অবশ্যই আপনাকে মর্যাদা বাড়ানোর জন্য পর্দার হুকুম দিয়েছে, আপনার মর্যাদা কি সেটা বোঝানোর জন্য আপনাকে ঢেকে রেখেছে,
অবশ্যই আমরা দেখলাম জিনিস,
এটা খুব সুন্দর আপনি পয়েন্ট ধরেছেন, হ্যাঁ সম্পদ। আচ্ছা আর এই সম্পদের চেয়ে আমি বলি যে কেউ স্বর্ণ অলংকার এগুলো কেউ খোলা মেলা রাখবে না, এগুলো সব সময় হেফাজতে রাখে, যেটা হোক ঘরের মধ্যে আলমারির চাবি দিয়ে তালা মেরে রাখবে বা ব্যাংকের মাধ্যমে হিফাজত।
আমরা আরো বিভিন্ন ভালো ভালো মাধ্যম ইউজ করে যেন আমার ওই দামি সম্পদটা কি হয় লুকিয়ে রাখতে পারি,
লুকিয়ে রাখতে পারি। তোমরা যে বলছো যে ইসলাম মহিলাদেরকে ফ্রিডম দেয়নি বা ইসলাম মহিলাদেরকে চার দেয়ালের মধ্যে বন্দী রেখেছে, এখন তুমি বলো যে মহিলারা এটা কি আমাদের জন্য অমূল্য একটা সম্পদ নয়?
অবশ্যই মহিলা এটা তো অবশ্যই আলহামদুলিল্লাহ সম্পদ, এটা অবরাধ। অবরাধ মানে হচ্ছে এটা লুকানোর জিনিস,
লুকানো।
এই মহিলা কিতাবের মধ্যে রয়েছে না, কন্যা সন্তান একটা কন্যা সন্তান মানে একটা জান্নাত তার মা বাবার জন্য, দুইটা কন্যা সন্তান মানে দুইটা জান্নাত তার মা বাবার জন্য। এই মহিলার কারণে আমি জান্নাতের মধ্যে যাব, আর এই কন্যা সন্তানকে আমি কিভাবে গুনাহের মধ্যে নিয়ে যাব।
তো এটাই আজকে আমরা বিষয়ে, খুব সুন্দর আপনি যেটা বিষয় নিয়েছেন যে বর্তমান সমাজে পর্দার গুরুত্ব অনেক অনেক অধিকাংশে গুরুত্বপূর্ণ। পর্দা মুসলমানকে গুনাহ থেকে হেফাজত করবে, পর্দা আপনার ইসলামী শরীয়তের হুকুম আহকাম মানার ক্ষেত্রে আপনার সাহায্য করবে, এবং পর্দার মাধ্যমে আপনার অনেকাংশে সামাজিক যেগুলা অপকর্ম রয়েছে সেগুলো থেকে আমরা দূরে থাকতে পারব।
মাশাআল্লাহ, খুব সুন্দর বিষয় আলিয়া কদ্দা আপনি বলেছেন যে আমাদের অবশ্যই পর্দার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখা উচিত। আমি রুকন ভাই আপনার কাছে আসবো, মাশাআল্লাহ আমি এ বিষয়ে আপনার গেট আপ নিয়ে আমি কিছু প্রশ্ন করতে চাই। আপনার সাদা চাদর মাশাআল্লাহ এটা দেওয়ার কি কারণ হতে পারে বা কি জন্য, মানে হয়তো আপনি মাশাআল্লাহ একটা খয়েরি চাদর দিয়েছেন, এই ধরনের কিসের কারণে মানে আপনার এটা দেওয়ার নিয়ত কিরকম রয়েছে?
আলহামদুলিল্লাহ, যে ইসলামী শরীয়তের পুরুষদের জন্য যে পোশাকের ব্যবস্থা করা রয়েছে, যে হুজুর আলাইহিসসালামের সুন্নত মোতাবেক ও ইমামা শরীফ, ইমামা শরীফের নিচে টুপি, টুপির উপরে ইমামা শরীফ, ইমামা শরীফের উপর চাদর, সাদা চাদর যেটা ব্যবহার করি চাদর, এটাও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নতে মুবারকা রয়েছে। আর অনেক সময় বা অনেক জায়গার মধ্যে যাওয়া হয় তো খাবার খেতে বসার সময় বেপর্দাগী হওয়ার হয়তো সম্ভাবনা থাকে, সেজন্য আমিরুল সুন্নত আমাদের জন্য পর্দার উপর পর্দা করার জন্য এই ধরনের চাদর গুলো দিয়েছেন আলহামদুলিল্লাহ।
খুব
সুন্দর পয়েন্ট আসলে, মানে যে জায়গায় পুরুষরা পর্যন্ত মাশাআল্লাহ সাদা চাদর দিয়ে এবং পর্দার উপর পর্দা করছে যেন তার কোন অঙ্গ প্রকাশ না পায়, তাহলে এর ক্ষেত্রে মহিলাদের কিরকম তাদের পর্দার গুরুত্বটা দেওয়া উচিত?
আরো সেন্সিটিভ মহিলাদের বিষয়টা আরো বেশি
জিরুগণ ভাই আপনার কাছে আমরা
মহিলাদের ব্যাপারে দেখেন, ফুল ফুল এটা বাগানেই শোভা পায়,
অবশ্যই
যে যেমন মাছ, মাছের শোভা জলের মধ্যে, ফুলের শোভা বাগানের মধ্যে, ঠিক তেমনি মহিলা যারা রয়েছেন, নারী যারা রয়েছেন, ইনারা হচ্ছে ঘরের শোভা। ফুলকে যদি আপনি বাগান থেকে ছিঁড়ে ফেলেন, ফুলটা আপনার কিছুক্ষণ পরে নিস্তেজ হয়ে যাবে, তরুতাজা। কিন্তু এটা যদি বাগানের মধ্যে থাকতো তাহলে সেটা তরুতাজা থাকতো। ঠিক তেমনি মহিলারা, নারীরা হচ্ছে ঘরের শোভা, ঘরের ফুল। এই ফুলটা যখন ঘরে থাকবে তখন সেটা তরুতাজা থাকবে, আর যখন এটাকে আমি বাগান থেকে ছিঁড়ে ফুলের মতো রেখে দেবো তখন সেটা
কয়েকদিন পরে এটা আপনার
নিস্তেজ হয়ে যাবে। ঠিক তেমনি এটার সাথে মেশাল, এটার সাথে উদাহরণ দেওয়া যায় মহিলাদের, এটা ঘরের সৌন্দর্য, ঘরের ফুল, এটাকে যেন আমরা ঘরের মধ্যেই রাখি।
এবং এক্ষেত্রে কোন মহিলা যদি চায় সাজসজ্জা করতে, এটা এটা কি কার জন্য হওয়া উচিত?
সাজসজ্জা তো অবশ্যই মহিলা করতে পারবে, তবে নিয়ত, নিয়ত নিয়ত থাকতে হবে যেন তার স্বামীর আর মুফতি আহমদুল্লাহ ইসলামী জিন্দগি কিতাবের মধ্যে একটা হাদিস শরীফ এনেছেন, যে হাদিস শরীফের মধ্যে হুজুর আলাইহিসসালাম মহিলাদেরকে কাঁচা সীসা বলেছেন,
খুব সুন্দর
কাঁচা সীসা।
জি,
হুজুর আলাইহিসসালাম কাঁচা সীসা অর্থাৎ গ্লাস আর কি, আমরা যে গ্লাস হিসেবে দিই, এই গ্লাসের মধ্যে যদি কেউ একটু ছোট একটা পাথর মারে না,
জি,
গ্লাসটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, এটা ভেঙে যাবে। ঠিক তেমনি মহিলাদের অন্তর অত্যন্ত নরম, তো সেজন্য বলা হচ্ছে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ছোট বিষয় হোক, এটা এদের মহিলাদের অন্তরের মধ্যে খুব দ্রুত প্রভাব বিস্তার করে।
অবশ্যই,
তো সেজন্য মহিলাদেরকে হাদিস শরীফের মধ্যে এটার ব্যাখ্যার মধ্যে বলা হচ্ছে যে কাঁচা সীসা, এজন্যই বলা হয়েছে যে যে কোনো বিষয় এদের দিলের মধ্যে, এদের অন্তরের মধ্যে খুব সহজে প্রভাব বিস্তার করে। তো এই নরম জিনিস যেটা কাঁচা সিসার সাথে তুলনা করা হয়েছে মহিলা, এই মহিলার জন্য পাথর হচ্ছে পরপুরুষের নজর। এই পরপুরুষের চাহনি, পরপুরুষ হতে রক্ষা করা, কারণ পরপুরুষ এটা হচ্ছে তার জন্য পাথরের,
যেরকম পাথরের গ্লাসকে আঘাত করার জন্য পাথর দিয়ে
ভেঙে ফেলা যায়, ঠিক তেমনি এই পরপুরুষের নজর, এই নজর যখন মহিলার উপর খারাপ ভাবে পড়ে না, তখন সেটা সেই সিসার মতো ভেঙে যায়, সেজন্য এটাকে হেফাজত করতে হবে।
মার্শাল্লাহ রুকন ভাই, আপনার পরিশেষের খুব সুন্দর বিষয় বললেন। এবং লেখক আপনার কাছে আরেকবার আসবে পরিশেষে, আর দাওয়াত সাহেব মাদানে পরিবেশের ক্ষেত্রে যে আপনি কি শেষ মাদানে ফুল দিবেন, যে দাওয়াত ইসলামী বন্ধুদের জন্য কি কি মানে ডিপার্টমেন্ট বলতে পারেন বা কি আপনি শেষ?
এটাই শেষ মাদানে ফুল, এটাই হচ্ছে যে আল্লাহকে ভয় করুন, কেননা জো করনা হে করলে আখির মত হে, যা করার করুন অবশেষে মৃত্যু। তো সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবাইকে পরকাল চিন্তা করতে হবে, আখিরাতে চিন্তা করতে হবে, কবরে তো অবশ্যই যেতে হবে। আমি দুনিয়াতে যাই করি, আমাকে পরিশেষে এগুলোর হিসাব নিকাশ সবকিছু কিয়ামতের দিন অবশ্যই দিতে হবে। তো যারা ইসলামী ভাই ইসলামী বোন আমাকে শুনছেন, আজকে হয়তো আমরা বেপর্দা ভাবে চলছি, কিন্তু এর শাস্তি অনেক ভয়ানক হবে। এবং এটা আমি যেটা আরজ করেছিলাম অনুষ্ঠানের মাঝখানে, যে চারজন মহিলার কারণে একজন পুরুষ, আর একজন পুরুষ মানে ওনাদেরকে তাগিদ না দেওয়ার কারণে ওই চারজন মহিলাও কি জাহান্নামে যাবে। তো অবশ্যই আপনাদের পরিবার পরিজনদেরকে পর্দার তাগিদ দিবেন, এবং এর জন্য খুবই একটি আপনার মানে সুন্দর একটা যেটা সিস্টেম সেটা হচ্ছে দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামীর মাধ্যমে আপনি নিজেও পর্দার আমিল হতে পারবেন, অর্থাৎ পর্দার উপর আমল করতে পারবেন, এবং নিজের ঘরের সদস্যদেরকে, পরিবারের যারা ইসলামী বোন রয়েছে এদেরকেও আপনি আমলদার, অর্থাৎ পর্দার আমলদার বানাতে পারবেন। শুধু পর্দার ব্যাপার নয়, সকল ইসলাম এই যে শরীয়ত যে হুকুম আহকাম রয়েছে সেগুলোর ব্যাপারে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে অর্থাৎ ইসলামী শরীয়তের মধ্যে আনতে পারবেন। তো আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত ইসলামীর এই পরিবেশে সম্পৃক্ত হয়ে নিজের আখিরাতকে সুন্দর করার সেই তৌফিক দান।
আমিন আমিন। মাশাআল্লাহ, আসলে আমাদের মৃত্যুকে স্মরণ করা, আমাদের প্রতিটি কাজে প্রতিটি বৈঠকে আমাদের মৃত্যুকে স্মরণ করা উচিত, কারণ যে এটার তার অন্তরে ভয় থাকবে যে আমার মৃত্যু হবে। যে আরবি কিতাবের মধ্যে এটাও রয়েছে না, যে মহিলা তার সাজসজ্জা করে পরপুরুষের জন্য, তার স্বামীর জন্য না বলেন তার পরপুরুষের জন্য করে, তার এই যে সাজসজ্জা এগুলো কিতাবের মধ্যে রয়েছে, আগুনের কাছে দিয়ে তার ছামটাকে কাটানো হবে। সামান্য আজকে রক্ত পড়লে ছামটা একটু কোথায় হলো, কত না কিছু করি, কিন্তু যেই আজাব হবে আমাদের কবরের মধ্যে, নিজের জাহান্নামের মধ্যে ভয় করা উচিত আমাদের। কারণ আল্লাহ তাআলার ভয় যে বিষয়টা বলেছেন আমাদের লিয়াকত ভাই, আল্লাহ তাআলার ভয় যার অন্তরে থাকবে আর দুনিয়ার সে গুনাহের দিয়ে কিভাবে সে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে
একটা কথা বলেছিলেন যে
নখের মধ্যে দেয়া হলে উজু গুসল কিছু হবে না, উজু গুসল না হলে কোন নামাজ ইবাদত কোনো কিছু হবে না। তো সেজন্য সাজসজ্জার যে সাজসজ্জা গুলো করা হবে, যে জিনিসগুলা দিয়ে, যে বস্তুগুলা দিয়ে, সেগুলা যেন কি হয় অবশ্যই নাজাইজ
না হয়,
কারণ নাজাইজ এই বিষয়গুলো দিয়ে, নাজাইজ যে আপনার আইটেমস গুলো রয়েছে এগুলা দিয়ে যদি সাজসজ্জা করা হয়, এটার ব্যাপারেও শাস্তি রয়েছে, এটা হাদিসে মুবারাকার মধ্যে বর্ণিত রয়েছে।
মাশাআল্লাহ, খুব সুন্দর বিষয় আপনি রুকন ভাই আমাদেরকে নজর করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের বিধান অনুযায়ী পুরুষদেরকেও এবং মহিলাদেরকেও পর্দা করার সে সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে। আমাদের বর্তমান সমাজে এই পর্দাগুলো আজকে আমরা বিষয় নিয়েছি, আমরা এই পর্দাকে ইসলামের সাথে সম্মত হবে, নিজেকে প্রথম আগে নিজেকে চালাই এবং নিজের পরিবারকেও আমরা এর দাওয়াত দিই। আল্লাহ তাআলা আজকে আমরা যা কিছু শ্রবণ করেছি তার উপর নিজে আমল করার এবং অপর ইসলামের নিকট পৌঁছে দিয়ে নেকি হাসিল করার সে সৌভাগ্য নসিব করুক। আমিন। বিদায়হীন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি।
ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন।